بسم الله الرحمن الرحيم.
ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين.
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، ومن يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدًا عبده ورسوله. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام، إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا، يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. وآتوا النساء صدقاتهن نحلة.
الحمد لله شروع جاوار وبرشنشا قبن كورتشي شي الله سبحانه وتعالى যিনি আমাদেরকে তার দিনের পথে চলার মাধ্যমে সম্মানিত করেছেন, মর্যাদাশীল করেছেন, তার নির্দেশ পালনের উদ্দেশ্যে জামাত দিন শতব্যস্ততা বর্জন করেও মসজিদে সমবেত হওয়ার সুযোগ করে দিয়েছেন, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপনার্থে বলি আলহামদুলিল্লাহ। কত বড় অসংখ্য সালাত ও সালাম পেশ করছি প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার আসহাবে কেরাম, আহলে বাইত, শেষ দিবস পর্যন্ত তার প্রতিটি একনিষ্ঠ অনুসারীদের উপর। সম্মানিত মুসল্লিবৃন্দ, গত মাসের শেষ জুমায় একটি প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করেছিলাম, ইসলামী বিবাহ ও প্রচলিত বিবাহ বা সামাজিক বিবাহ। কিছু বিষয় তুলে ধরেছিলাম আমরা, এবং আজকে অবশিষ্ট কিছু বিষয় নিয়ে আলোচনা হবে এমনই সময় দিয়েছিলাম আমরা। সেই আলোকেই আজকের এই খুতবায় অতি স্বল্প সময়ে সংক্ষিপ্তভাবে গুরুত্বপূর্ণ কিছু বিষয় তুলে ধরছি। আসলে ইসলামী জীবন মানুষের জন্য কখনোই কঠিন, কষ্টকর, সাধ্যের বাইরে নয়। কিন্তু মানুষ, আমরা মুসলিম হয়েও যখন ইসলামী জীবনে থাকি না, ইসলামী জীবন যাপনের চেষ্টা করি না, বিভিন্ন সামাজিকতায় জড়িয়ে যাই এমনভাবে, তখন আমাদের জন্য সহজ বিষয়গুলি খুব কঠিন হয়ে যায়। বিবাহ একজন মানুষের জীবনে অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয়। ইসলাম এই বিষয়টির যেমনইভাবে গুরুত্ব দিয়ে সেই পাশ্চাত্যের জাহেলিয়াতের নোংরা আচরণগুলির প্রতিরোধ করেছে, সেগুলি থেকে মানুষকে সভ্য আচরণ আদর্শের দিকে নিয়ে এসেছে, ঠিক তেমনইভাবে ইসলাম এ বিষয়টি মানুষের জন্য জটিল করে দেয়নি, খুব সহজ করে দিয়েছে। বিয়ের যেগুলি গুরুত্বপূর্ণ শর্ত, তৃতীয় শর্ত হচ্ছে আসসেদাক বা আল মাহার, মহার যেটাকে বলি আমাদের প্রচলিত ভাষায়, শব্দটাকে আমরা বলি দেন মোহর। কোরআন সুন্নায় দেন মোহর শব্দটি আসেনি, কিন্তু আমরা দেন মোহর ব্যবহার করছি কেন? এমনকি বিয়ে রেজিস্ট্রেশনের কাগজপত্রগুলিতেও দেন মোহর শব্দটা ব্যবহার হয়। দেন মোহর মানে মোহরের ঋণ। দাইন শব্দটি হলো আরবি, যার অর্থ হচ্ছে ঋণ। সেই দাইন থেকে দেন মোহর এসে গেছে, মানে মোহরের ঋণ। অর্থাৎ বিষয়টাকে এমন করে ফেলেছি আমরা যে এটা নগদ কেউ আর পরিশোধ করবে না, ঋণ হিসাবেই রেখে দিবে। বাস্তবে সকলেই সেই দেন মোহর শব্দটাও ব্যবহার করে ফেলেছি এবং ঋণ হিসাবেই সকলেই রেখে দেয়। খুব কম সংখ্যকেই যারা নগদ পরিশোধ করে থাকেন, শতকরা পাঁচজন হয়তো খুঁজে পাওয়া যাবে না, আর বেশিরভাগই বাকি রেখে দিই। ইসলাম নারীদের অধিকার দিতে গিয়ে, বিশেষ করে অর্থনৈতিক অধিকার, একটি বিশেষ দাম্পত্য জীবনের শুরুতেই একজন মেয়ে মানুষের জন্য একটা বাজেট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সেটাই হচ্ছে এ মোহর। কিন্তু বর্তমান সামাজিকতার কারণে এ মোহর এর অঙ্কটা এত বেশি নির্ধারণ করা হয়, যা কারো পক্ষে পরিশোধ করা অনেকের পক্ষে সম্ভব হয় না বা সম্ভব হলেও করে না, তখন এটি ঋণ স্বরূপ রেখে দিচ্ছি পর্যায়ক্রমে একজন মেয়ে মানুষকে, তার অধিকার থেকে, আমাদের এই সামাজিক জটিলতার কারণে তার অধিকার থেকেও তাকে বঞ্চিত করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মোহর দেওয়াটিকে নফল নয়, এটি অপরিহার্য করে দিয়েছেন, এটি একটি ফরজ বিষয়। অবশ্যই মোহর দিতে হবে, তবে মোহর কি পরিমাণে দিবেন উভয়ের সামর্থ্য অনুযায়ী। ইসলাম কত সহজ করে দিয়েছে আমাদেরকে, মোহরের কোনো ঊর্ধ্ব বা নিম্ন কোনো পরিমাণ ইসলাম আমাদেরকে নির্দিষ্ট করে দেয়নি। যদিও কোনো কোনো মাজহাবে নিম্ন পরিমাণ নির্দিষ্ট করা হয়েছে, প্রকৃতপক্ষে ইসলামে নির্দিষ্ট করা হয়নি। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে মসজিদে আছেন, সাহাবী সাহল বিন সাআদা সাঈদী রাদিয়াল্লাহু আনহু বলছেন যে সেই বৈঠকে একজন মহিলা সাহাবি দাঁড়িয়ে গেলেন। সেই মহিলা সাহাবি দাঁড়িয়ে তিনি প্রস্তাব দিলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জীবন সঙ্গিনী হওয়ার জন্য আমার নিজেকে প্রস্তাব দিচ্ছি। একজন মহিলা সাহাবি এভাবে দাঁড়িয়ে প্রস্তাব দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে দৃষ্টি দিলেন, তাকালেন, কিন্তু কিছু জবাব দিলেন না। সে বেচারী একবার দুইবার তিনবার এই কথা বললেন যে আমি আপনার জীবন সঙ্গিনী হওয়ার জন্য আমার নিজেকে প্রস্তাব দিচ্ছি, নিজেকে আপনার কাছে পেশ করছি। তিনবার বলার পরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো উত্তর হ্যাঁ না কিছু বললেন না। আরেকজন সাহাবি তিনি দাঁড়িয়ে গেলেন, তিনি বললেন হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনবার বলার পরেও আপনি যেহেতু কিছু বললেন না, মনে হচ্ছে আপনার প্রয়োজন নেই। যদি আপনার প্রয়োজন না থাকে তাহলে আমার সাথে তার বিয়ের ব্যবস্থা করে দিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন সেই সাহাবীকে, তুমি যে বিয়ে করতে চাচ্ছ তাকে মোহর দেওয়ার জন্য তোমার কি আছে? বেচারা বললেন যে আমার কাছে তো তেমন কিছুই নেই। বললেন ইলতামিস ওয়ালাউ খাতামা মিন হাদিদ, যাও গিয়ে খুঁজে দেখো তোমার বাসায়, কিছু না পেলে একটি লোহার আংটিও যদি পেয়ে যাও সেটাও নিয়ে আসো, কিছু নেই যেহেতু তোমার, এটা দিয়ে কমপক্ষে মোহর দিয়ে তোমাকে বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি। সাহাবি গিয়ে খুঁজে দেখলেন কিছুই পেলেন না। কোন বর্ণনা এসেছে তিনি বললেন যে আমার একটা কাপড় রয়েছে। বললেন কোন কাপড়? বললেন আমি যেটা পরে আছি। বললেন এটা তুমি পরে আছো, এটি তুমি পরে থাকলে তাকে দেওয়ার কোনো সুযোগ নেই, আর তাকে দিলে তোমার পরার কোনো সুযোগ নেই। সেই বেচারা কিছুই খুঁজে পেলেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করলেন হাল মাআকা মিনাল কোরআন, তুমি কি কোরআনের কিছু শিক্ষা লাভ করেছো, কোন সূরা তোমার জানা আছে যা শিক্ষা দিতে পারবে? বললেন হ্যাঁ, আমার এই এই সূরাগুলি জানা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ঠিক আছে, তুমি যেহেতু একজন নিঃস্ব মানুষ, তোমার হাতে অর্থ বলতে কিছুই নেই, তাহলে এই কোরআনের সূরাগুলি তুমি তাকে শিক্ষা দিবে, এটাই মোহর ধার্য করে তোমাকে তার সাথে আমি বিয়ে দিয়ে দিলাম। ইসলাম দেখুন আল্লাহু আকবার কত সহজ, কিন্তু আজকে আমাদের সমাজের জটিলতা, এই মোহর নির্ধারণ নিয়ে মেয়ের পক্ষ ছেলের পক্ষ সমঝোতা হচ্ছে না, এটাকে কেন্দ্র করেও অনেক সময় সেই প্রস্তাব আবার নাকচ হয়ে যাচ্ছে, আবার অনেক সময় ছেলের পক্ষ বা ছেলে এটা মেনে নিতে পারছে না যে এত বড় একটা মোহরের বোঝা, 10 লক্ষ 20 লক্ষ 30 লক্ষ, বাধ্য হয়ে সে অসন্তুষ্টির সাথে স্বীকৃতি দিচ্ছে, আন্তরিকভাবে মেনে নিচ্ছে না, কিন্তু অসন্তুষ্টি হলেও মনে সন্তুষ্ট না থাকলেও উঠেও যেতে পারছে না, বাধ্য হয়ে রাজি হচ্ছে। এভাবেই জটিলতা সৃষ্টি করেছি আমরা। মূলত এই জটিলতার পিছনেও কিছু কারণ রয়েছে। কারণ হলো আজকে মেয়ের পক্ষ দেখছে যে আমার এই মেয়েকে তার সাথে আমি দিচ্ছি, বিয়ের ক্ষেত্রে আবার আমাদের আরেকটি যে অপসংস্কার কুসংস্কার অপসংস্কৃতি সেটা হচ্ছে যৌতুকের বিষয়। ইসলামের বিধান হলো বিয়ের সময় ছেলে মেয়েকে দিয়ে বিয়ে করবে, আর আমাদের কুসংস্কার হয়ে গেছে আজকে মেয়ের পক্ষ থেকে ছেলেকে দিয়ে বিয়ে করাইতে হবে, যেটার নাম হলো যৌতুক, এই সেই না দিলে হয় না, আবার কিছুদিন পর আবার ডবল যৌতুকের দাবিতে সেই মেয়ের উপর জুলুম নির্যাতন শুরু হয়ে যায়। এই জুলুমের কারণে ছেলেদের পক্ষ থেকে এই জুলুমের কারণে মেয়েদের পক্ষ থেকে আরেক জুলুম এসে গেছে, সেটা হচ্ছে এখন আগে ভাগেই তারা প্রস্তুতি নিয়ে 10 লক্ষ 20 লক্ষ মোহর নির্ধারণ করে একটা চাপায় দিয়ে রাখলো, কিভাবে তুমি যৌতুকের দাবিতে তারপর নির্যাতন করবে দেখা যাবে। এখন ছেলেও এই বড় অঙ্ক পেয়ে সেও যেন বেকায়দায় পড়ে গেছে, না কোনোভাবে যদি ছিন্নতা ঘটে যায় তাহলে এই বড় অঙ্ক না দিয়ে তো উপায় নাই, তাই বাধ্য হয়ে তার সাথে সজা ব্যবহার করার চেষ্টা করে, মানে এক জুলুম আরেক জুলুমকে নিয়ে এসেছে। যদি এই জুলুমগুলি ছেলের পক্ষ থেকেও না হতো তাহলে মেয়েদের পক্ষ থেকেও এই জুলুমগুলি আসত না। ইসলাম যে বিষয়টিকে সহজ করে দিয়েছে, মোহরের বিষয়টিকে ইসলাম কখনো জটিল করেনি, সহজ করে দিয়েছে, উভয় পক্ষে সামর্থ্য অনুযায়ী সেই মোহর দিয়েই বিবাহ সম্পন্ন হবে, উভয়ের পক্ষ থেকে সামর্থ্য। আমরা সামাজিকতায় এটাকে যেমন জটিল করে ফেলেছি, আবার এখানে আরেক শ্রেণীর ভাইয়েরা তারা দিনদারিত্ব দেখাতে গিয়ে তা আবার আরেকটি প্রথা চালু করেন, তারা বলেন মোহরে ফাতেমি। মোহরে ফাতেমি মানে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে আলী রাদিয়াল্লাহু আনহু যে মোহর দিয়েছিলেন সেই মোহর, সেই পরিমাণের মধ্য দিয়েই মোহর নির্ধারণ করে বিবাহ সম্পন্ন করা, এটাও ঠিক নয়। কেন ঠিক নয়? আলী রাদিয়াল্লাহু আনহুকে যখন বিয়ের জন্য প্রস্তাব দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন আলী রাদিয়াল্লাহু আনহুকে তুমি মোহরের জন্য কি আছে তোমার নিয়ে আসো,
আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার তো তেমন কিছুই নেই। আলী রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমার তো কিছুই নেই, আমি মোহরের জন্য কি দিব, আমার কাছে তো কোনো অর্থ পয়সা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন আলী রাদিয়াল্লাহু আনহুর একটি যুদ্ধের পোশাক, যুদ্ধের বর্ম ছিল। বললেন যাও সেটা নিয়ে আসো, সেটা নিয়ে তুমি বিক্রি করে বা সেটার অর্থ দিয়ে তুমি মোহর পরিশোধ করো, মোহর দাও। আলী রাদিয়াল্লাহু আনহু তাই করলেন। তাহলে আলী রাদিয়াল্লাহু আনহুর এই মোহরের পরিমাণ সেটা কি ছিল? তার কোনোই ছিল না এটা ছাড়া, তাই তিনি এই পরিমাণে মোহর দিলেন। আর আপনি অনেক সামর্থ্যবান, আপনার স্ত্রীকে ওই আলী রাদিয়াল্লাহু আনহুর বা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মোহরের সীমানা উল্লেখ করে সেই অনুযায়ী আপনি মোহর দিয়ে তাকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন কেন? ইসলাম এই নিয়মও আপনাকে দেয়নি। আলী রাদিয়াল্লাহু আনহুর মতো যদি আপনি নিঃস্ব মানুষ হন, কিছুই নেই, তাহলে সেটি আপনি দিতে পারেন। আর আপনার আছে অনেক সম্পদ, আপনি সেই একটা দাবি করে আপনি কম দিবেন? সুতরাং মোহরে ফাতেমি এটি হলো শিয়াদের একটি চর্চা, আর যেটি ব্যাপকভাবে আমাদের তাবলিগ জামাত ভাইদের মাঝেও এর প্রচলন রয়েছে, সেই মোহরে ফাতেমি এটি হওয়া ঠিক নয়। বরং হবে তার চেয়ে যদি আপনার সামর্থ্য বেশি থাকে তাহলে আপনি আরো বেশি দিবেন, আপনি সেই কম কেন দিবেন? সুতরাং ইসলাম মোহরের বিষয়টিকে এতই সহজ করে দিয়েছে, উভয় পক্ষের সামর্থ্য অনুযায়ী, বিশেষ করে ছেলের সামর্থ্য অনুযায়ী মোহর এর ব্যবস্থা হবে। ইসলাম এই সহজ জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছে। এখন এই মোহর যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী দিবে, কিন্তু নিয়ম হলো ইসলামে নগদ পরিশোধ করা। আমাদের অনেক ভাইদেরকে পাওয়া যায় যারা আলহামদুলিল্লাহ দিন মেনে চলেন, আল্লাহকে ভয় করেন, তারা চান নগদ এই সুন্দরভাবে পরিশোধ করা চেষ্টা করতে চান, কিন্তু এই সামাজিক জটিলতার কারণে, উভয়ের পক্ষের জটিলতার কারণে তারাও ইসলামের এই সুন্দর সহজ বিধানকে মেনে চলার সুযোগ পান না। তাই প্রতিটি অভিভাবকের দায়িত্ব কর্তব্য হলো এই বিষয়ের ক্ষেত্রে বিষয়টিকে জটিল না করে ইসলাম যেমনইভাবে সহজ করে দিয়েছে সেই সহজ পদ্ধতি অবলম্বন করেই আমাদেরকে সেই ব্যবস্থা নেওয়া দরকার। কারণ আজকে যে বড় অঙ্কের মোহর নির্ধারণ করা হয়, এখানে পাওয়া যায় যে অধিকাংশই সেটা হলো ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। অধিকাংশই ধোঁকাবাজি ছাড়া কিছুই নয়, কারণ সেই মোহর কোনোদিনই পরিশোধ করে না, সেই মোহর কোনোদিনই পরিশোধ করে না, শুধুমাত্র একটা দিয়ে রাখে। আর সেই মেয়ে মানুষ বেচারি অসহায় হয়ে অনেক সময় দেখে চিন্তা করে যে আমাকে তার সাথে সংসার করতে হবে, তার সাথে থাকতে হবে, তাই সেই বেচারিও অনেক সময় কি করে বসে, বলে যে ঠিক আছে যা মোহর ছিল মাফ করে দিলাম। বরং কায়দায় বেকায়দায় ফেলে এই ধরনের মাফ করে নেওয়ারও অনেকে কৌশল করে থাকেন। সুতরাং এই ধোঁকাবাজি মোহরের কোনোই গুরুত্ব নেই, কোনোই প্রয়োজন নেই। শরীয়তসম্মত সামর্থ্য অনুযায়ী মোহর পরিশোধ করবেন, মোহর নির্ধারণ করবেন, আর সেটি হবে নগদ। এটাই হচ্ছে শরীয়তের বিষয়। তবে নগদ এর অর্থ বাকি রাখা যাবে না তা নয়, বাকি রাখা জায়েজ রয়েছে, নগদ হচ্ছে উত্তম, বাকি রাখা জায়েজ রয়েছে। তবে বাকি রাখা যদি ধোঁকা দেওয়ার নিয়তে হয়ে থাকে তাহলে তা কখনো জায়েজ নেই। সুতরাং আশ্চর্যের বিষয় হলো আজকে ইসলামী বিবাহে যে বিষয়গুলি সহজ আমাদের সামাজিকতায় সেগুলিকে করে নিয়েছি কঠিন, আর ইসলামে যেগুলি কঠিন সেগুলিকে করে নিয়েছি আমরা সহজ। ইসলামের সহজ হলো মোহরের বিষয়, সামাজিকতায় সেটিকে জটিল করে ফেলেছি। ইসলামে কঠিন হলো বিবাহ কখনো বৈধ হতে পারে না একজন মেয়ের তার অভিভাবকের সম্মতি ছাড়া। আর আজকে আমাদের অভিভাবকের সম্মতির প্রয়োজন হয় না, যে যাকে মনে চায় যখন যেভাবে খুশি হয় সেই কোর্টে বলেন, আর কাজীর কাছে গিয়ে বলেন, আর ভেগে গিয়ে বলেন, সেভাবেই বিয়ে হয়ে যাচ্ছে। এই বিষয়টি কখনোই ইসলাম সহজ করেনি এভাবে, বরং এ ধরনের বিয়েকে ইসলাম বৈধ বিয়ে বলে স্বীকৃতি দেয়নি। বিয়ের আরো যে সমস্ত বিষয় লক্ষণীয় দেখুন, বরং উচিত বিয়ের ক্ষেত্রে ইসলাম গুরুত্ব দিয়েছে সেই দিনের বিষয়, কিন্তু দিনের আজকে আমাদের কোনো প্রাধান্য নেই, কোনো গুরুত্ব নেই। মেয়েদের ক্ষেত্রেও মেয়েরাও সেই দিনকে প্রাধান্য দিচ্ছে না, এবং পারিবারিকভাবে আমরা উভয়ের পরিবারও আমরা সেই দিনের বিষয়গুলিকে খুব কমই প্রাধান্য দিচ্ছি। স্মরণ করুন সেই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা,
উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি মুসলিম, ইসলাম গ্রহণ করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা ইসলাম গ্রহণ করেছেন, কিন্তু আনাস রাদিয়াল্লাহু আনহুর বাবা তিনি মারা গেছেন। এখন উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহাকে বিয়ের প্রস্তাব দিলেন আরেকজন প্রসিদ্ধ ব্যক্তি, সম্ভ্রান্ত পরিবারের ব্যক্তি, আবু তালহা। কিন্তু আবু তালহা তখনও ইসলাম গ্রহণ করেননি। উম্মে সুলাইমকে বিয়ের প্রস্তাব দিলে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আবু তালহা, আপনার মতো ব্যক্তি যদি কাউকে বিয়ের প্রস্তাব দেয়, সেই প্রস্তাব কি কখনো প্রত্যাখ্যান করা যায়? এটি তো সহজেই মেনে নিবে। তবে আমিও আপনার প্রস্তাবকে প্রত্যাখ্যান করছি না, কিন্তু আবার আপনার প্রস্তাবকে মেনেও নিতে পারছি না। তবে আপনার সাথে, আপনার এই প্রস্তাব আমি গ্রহণ করব। আপনার সাথে বিয়ের আমার কোনোই মোহরের প্রয়োজন নেই, শুধু মোহর হবে এটাই আপনার ইসলাম গ্রহণ। আপনি যদি ইসলাম গ্রহণ করেন তাহলে এটাই হবে আপনার সাথে আমার বিয়ের মোহর, অন্য কোনো কিছুই আমার প্রয়োজন নেই। আবু তালহা তিনি উম্মে সুলাইমের এই প্রস্তাবে তিনিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সন্তুষ্ট লক্ষ্যেই তিনিও ইসলাম গ্রহণ করলেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, এটাই ছিল তার মোহর। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা এই মোহরকেই গ্রহণ করেই তিনি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। আজকে দেখুন, আমাদের বোনদেরকেও স্মরণ করে দিতে হয়, স্মরণ করুন সেই উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, যারা প্রাধান্য দিয়েছেন সম্পদকে নয়, অর্থকে নয়, বংশমর্যাদাকে নয়, প্রাধান্য দিয়েছেন দীনকে। তারাই তো হবেন সেই জান্নাতের অধিবাসী। আপনারা যদি সেই জান্নাতে যেতে চান, তাহলে আমরা যদি সেই জান্নাতে যেতে চাই, তাহলে আমাদেরকেও সর্বক্ষেত্রে এ দিনকেই প্রাধান্য দিতে হবে, সেটি সর্বক্ষেত্রে, এমনকি বিয়ের ক্ষেত্রেও। তাহলেই আমাদের আশা করা যাবে সেই জান্নাতের স্থান। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। বিয়ের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ শর্ত হল আল ইশহাদ ওয়াল ইলান, সাক্ষ্য, সাক্ষী রাওয়া, দুজন সাক্ষী থাকবে। এই দুজন সাক্ষীর উপস্থিতিতে ইজাব কবুল, প্রস্তাব এবং গ্রহণ সেটা হতে হবে। অনুরূপভাবে বিয়ে এমন একটি বিষয়, এটি কখনো গোপনে গোপনে করা বৈধ নয় ইসলামে। বিয়ে হতে হবে প্রকাশ্যে, প্রকাশ্যে বলতে মানুষজন যেন জানতে পারে। তো আজকের সামাজিকতায়, আমাদের সমাজে বিয়ে যেটা নিষিদ্ধ সেটাই বেশি হচ্ছে। অর্থাৎ আমাদের সন্তানেরা, বিশেষ করে কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা যারা করে, এদের অধিকাংশই বলা যেতে পারে তারা আজকে বিয়ে প্রকাশ্যে নয়, গোপনে বিয়ে করছে। সেই দিক থেকে এই বিয়ে কখনো বৈধ হবে না। আবার যারা আমরা সামাজিকভাবে প্রকাশ্যে বিয়ের ব্যবস্থা করছি, সেখানে প্রকাশ্যে করার নাম দিয়ে এমনই অশ্লীলতায় ভরা, যেই অশ্লীলতা কখনো ইসলামে বৈধ নয়। প্রকাশ্যে করতে গিয়ে কি করি আমরা? প্রকাশ্যে করতে গিয়ে আজকে আমাদের বিয়েগুলি যে সমস্ত সেন্টারে অনুষ্ঠিত হচ্ছে, সেই সেন্টারে হচ্ছে ছেলে এবং মেয়ে, বর ও কনের প্রদর্শনী সেখানে শুরু হয়। উন্মুক্তভাবে সকলের সামনে একজন মেয়ে মানুষকে এভাবে সাজসজ্জা তৈরি করে তাকে সকলের দেখার জন্য সেখানে প্রস্তুত করে রাখা হয়। এটি সম্পূর্ণভাবে হারাম, হারাম, হারাম। কোনো মুসলিম নারী ও পুরুষের জন্য কখনো হালাল নয় যে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে বা যে কোনোকে কেন্দ্র করে একজন মেয়ে মানুষকে সকলের প্রদর্শনীর জন্য, সকলের দেখার জন্য এভাবে তাকে উপস্থিত করে রাখবে। কোন মুসলিমের জন্য এটি কখনো হালাল হতে পারে না। এটি সকল, যে বিয়ে করছে যেই পুরুষ, সেই পুরুষের জন্য এটা হারাম। যেই মেয়ে, সেই মেয়ের জন্য এটা হারাম। যেই মেয়ের অভিভাবক তাদের জন্য এটা হারাম। যেই ছেলের অভিভাবক তাদের জন্য এটা হারাম। যারা সেখানে উপস্থিত হয়, এটাকে উপভোগ করে, তাদের জন্য এটা হারাম। আর এটাই হয়ে গেছে আজকে আমাদের সামাজিকতা। এই সামাজিকতা ইসলামে 100% হারাম, এবং এটাই আপনার জন্য যথেষ্ট হতে পারে জাহান্নামে যাওয়ার জন্য। ওই দাম্পত্য জীবনের প্রতি আল্লাহর অসন্তুষ্টির জন্য এটাই যথেষ্ট হতে পারে, এই ধরনের নারী, ওপেন ভাবে নারী প্রদর্শনের বিষয়টা। আশ্চর্য, আপনি একটি, এজন্য সকল ছেলে এবং মেয়েদেরকে স্মরণ করা উচিত, এটা নতুন জীবন শুরু হচ্ছে। এই নতুন জীবন শুরুই কি হবে আল্লাহর অবাধ্যতার মধ্য দিয়ে?
এই নতুন জীবন শুরুই কি হবে হারাম কাজের মধ্য দিয়ে? এই নতুন জীবন শুরুই কি হবে ইসলামের অবাধ্যতায় লিপ্ত হয়ে? এই নতুন জীবন শুরুই কি হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হয়ে? তা তো কখনো হতে পারে না। কিন্তু আজকে আমাদের সামাজিকতা হয়ে গেছে এই ধরনেরই যে বিয়ে মানেই হলো এটাকে প্রকাশ করা একটা অনুষ্ঠান। অবশ্যই ইসলামে এটা বিয়ে মানে এটা একটা প্রকাশ করবে এবং উৎসব হিসাবে ব্যবহার করবে, উৎসব হিসাবে পালন করবে, এতে কোনো অসুবিধা নেই। কিন্তু উৎসব, এই উৎসব তো সেই খ্রিস্টানদের উৎসব হতে পারে না, এই উৎসব তো ইহুদিদের উৎসব হতে পারে না, এই উৎসব তো হিন্দুদের উৎসব হতে পারে না, এই উৎসব তো মুশরিকদের উৎসব হতে পারে না, এই উৎসব তো অমুসলিমদের উৎসব হতে পারে না। এই উৎসব হবে মুসলিমদের যারা তাদের কথায় ও কাজে সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া সীমারেখাকে মেনে চলবে। সুতরাং বিয়ে প্রকাশ্যে করতে গিয়ে আজকে যে সেন্টারগুলিতে বা কোনো বাড়িতেই মেয়েদের যে প্রদর্শনীর বিষয়, এটি সম্পূর্ণ একেবারে হারাম। কোন মুসলিম যিনি সালাত আদায় করেন, যিনি আল্লাহকে ভয় করেন, তার জন্য এটি কখনো হালাল হতে পারে না। আজ থেকে যদি কারো জীবনে ঘটে গেছে সেটার জন্য তৌবা করুন, এবং ভবিষ্যতে আপনার ছেলে মেয়েদের জন্য অথবা আপনার অধীনস্থ কোনো ব্যক্তির জন্য অথবা আপনার নিজের বিয়েটাও এই ধরনের যেন কখনো হারাম পদ্ধতিতে না হয়, সেটি আজ থেকেই আপনি আল্লাহকে ভয় করে প্রতিজ্ঞা করার চেষ্টা করুন। অনেকে আমরা মনে করি যে সামাজিকতা, সমাজে কি বলবে, আল্লাহু আকবার, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসন্তুষ্ট রেখে সমাজের মানুষকে সন্তুষ্ট করতে চান, আল্লাহকে অসন্তুষ্ট করে আপনি সমাজের মানুষকে সন্তুষ্ট করতে চান, তাহলে তো আপনি আল্লাহর জান্নাতের আশা কখনো করতে পারবেন না। আল্লাহর জান্নাতের আশা করার কোনো সুযোগ নেই আপনার। যদি আল্লাহর জান্নাতের আপনি আশা করেন, সমাজের সকল, শুধু সমাজের নয় গোটা বিশ্বের মানুষও যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহকে সন্তুষ্ট রাখার জন্য আপনাকে সবসময় প্রস্তুত থাকতে হবে। এটাই হলো মুসলিমের কাজ, এটাই হলো মুসলিমের আদর্শ সভা। সুতরাং বিয়েকে কেন্দ্র করে যে সেন্টারে যে সমস্ত প্রদর্শনী হয়ে থাকে এটি সম্পূর্ণ হারাম। ঠিক অনুরূপভাবে বিয়েকে কেন্দ্র করে যে সেন্টারগুলিতে আজকে হচ্ছে নারী পুরুষের অবাধ বিচরণ, আমি আশ্চর্য হই, আফসোস হয় যে সমস্ত ভাইয়েরা যাদেরকে দেখি মসজিদে আসেন, তাদের স্ত্রীরাও দেখি এই ধরনের অনুষ্ঠানগুলিতে অর্ধ উলঙ্গ হয়ে সেখানে উপস্থিত হন, নাউজুবিল্লাহ। নিজের যত রকমের সৌন্দর্য সেগুলি মানুষকে দেখানোর জন্য তারা এই বিয়ের অনুষ্ঠানগুলিতে উপস্থিত হন। যারা এই মসজিদে যে সমস্ত মা বোনেরা সালাতের জন্য এসে থাকেন, তাদেরকেও শুনি তারাও নাকি এই ধরনের কেউ কেউ অংশগ্রহণ করে থাকেন এই অবস্থায়। যদি এটাই হয়ে থাকে তাহলে আপনার সালাত আপনাকে এখনো ইমানদার করতে পারেনি, আপনার এই সালাত আপনাকে এখনো জান্নাতে নিয়ে যাওয়ার মতো হয়নি। একজন মুসলিমের জন্য কিভাবে এই হারাম কাজটি হালাল হতে পারে? বিয়ের আনুষ্ঠানিকতা এর অর্থ এই নয় আপনি যত রকমের অশালীন অশ্লীলতা সেগুলি দিয়ে অনুষ্ঠান করবেন, এমনটি হতে পারে না। আপনি যেই পরিবারে হন, যদি আপনি মুসলিম বলে নিজেকে দাবি করেন, তাহলে আপনার জন্য এগুলি সবই হারাম। হবে সেখানে মেয়েদের জন্য আলাদা জায়গা, সেখানে সম্পূর্ণ মেয়েরাই থাকবে। কোনো কোনো অনুষ্ঠানেও দেখা যায় যে সেখানে মেয়েদের জন্য আলাদা জায়গা রয়েছে বটে, কিন্তু মেয়ে ছেলেরা একইভাবে যায়, গিয়ে হয়তো আলাদা জায়গায় যায়, আর একই সাথে যায় বলতে ওই সেখানে মেয়েদের আলাদা জায়গা ঠিকই, কিন্তু মেয়েরা যেভাবে যাচ্ছে তার বাড়ি থেকে বের হয়ে ওই অর্ধ উলঙ্গ হয়ে সে আলাদা জায়গায় গিয়ে থাকে, তাহলে তো তার কিছুই নয়, সেই নিজেকে প্রদর্শনীর জন্য ওই বাড়ি থেকে বের হয়ে রাস্তায় সম্পূর্ণ দেখাচ্ছে নিজেকে। সুতরাং এটাও কিভাবে হালাল হতে পারে? সম্মানিত দিনী ভাইরা, সুতরাং আমরা আমাদের জীবনে যেন বিষয়গুলি অবশ্যই মনে রাখি। আজকের বিয়ের অনুষ্ঠানগুলি হচ্ছে গান বাজনার আসর, সেখানে গান বাজনা, শুধু গান বাজনা এতটুকু নয়, পার্শ্বের বাসিতে যদি বিয়ে হয় সেই মহল্লায় এমন হয়ে যায় যে সারা রাত ব্যাপী এত বিকট আওয়াজে অশালীন গান বাজনা নিয়ে অস্থির হয়ে যায়, তারা মনে হয় না এটা কোনো মুসলিমের বাড়ি, মনে হয় না যে এই বাড়ির মানুষেরা আল্লাহকে বিশ্বাস করে ভয় করে, মনে হয় না যে এই বাড়িতে আল্লাহকে স্বীকার করে এমন কোন মানুষ রয়েছে। এই ধরনের অনুষ্ঠানগুলি, আর সেখানে আমরা চলি, আমরা যাই, সেখানে গিয়ে আবার আমরা বউ ভাতের অনুষ্ঠানে উপভোগ করে আনন্দ সাথে খেয়েও আসি। কিভাবে একজন মুসলিম এই কাজ করতে পারে জেনে নিন। আজকের এই সেই ভূমিকম্পগুলি কেন হচ্ছে? হচ্ছে আমাদের এই কারণেই, একজন মুসলিম তার একটি নতুন জীবন শুরু হতে যাচ্ছে, সেই নতুন জীবন শুরুকে কেন্দ্র করে এত ধরনের যদি অশ্লীলতা ও অন্যায় অপকর্মের যদি আশ্রয় নিয়ে থাকে, তাহলে এই বাড়িগুলি ভূমিকম্পে কেন মাটির নিচে ডেবে যাবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন এদের উপর গজব দিবেন না? গজব তো এই কারণে এসে থাকে, এই জন্য নয়। আপনি একটি নতুন জীবন শুরু করতে যাচ্ছেন, আপনাকে আল্লাহর কাছে ভয় করা উচিত, আল্লাহর কাছে চাওয়া উচিত আপনার নতুন জীবনটি যেন সুখী জীবন হয়, যেন আনন্দের জীবন হয়, আল্লাহর রহমতের জীবন হয়, আল্লাহর বরকতের জীবন হয়, আল্লাহর নিয়ামতের জীবন হয়। তা না করে আপনি আপনার নতুন জীবন এই অশ্লীলতা এই সমস্ত রকমের ইসলামে নিষিদ্ধ কর্মকাণ্ডের মধ্য দিয়ে আপনি শুরু করতে যাচ্ছেন। আল্লাহ আকবার, একটু আল্লাহকে ভয় করুন। সুতরাং বিয়েকে উপলক্ষে এই ধরনের গান বাজনার আয়োজন কোনো মুসলিমের পরিবারে কখনো হতে পারে না। ঠিক বিয়েকে কেন্দ্র করে আরো আমাদের যে সমস্ত বিষয়গুলি হয়ে থাকে, যেগুলি বলার অপেক্ষা রাখে না, সময় শেষের দিকে আর দীর্ঘ করতে পারছি না। সর্বশেষে আসুন, বিয়ে শেষ হয়ে গেল এবং এই বিয়ের অনুষ্ঠানগুলিকে কেন্দ্র করে যার বিয়ে, যেই পরিবারের বিয়ে, দেখুন সেই পরিবারের যদি একটু খোঁজ নিয়ে দেখেন, দেখা যাবে তারা পাঁচ ওয়াক্ত ফরজ সালাতেরও কোনো গুরুত্ব দেয় না। বিয়ের অনুষ্ঠান নিয়ে এত ব্যস্ত, আল্লাহর ফরজ সালাত আদায় করার মতো তাদের সুযোগ নেই। যদি এমনই হয়ে থাকে, যেই ছেলের বিয়ে সেই ছেলে যদি পাঁচ ওয়াক্ত সালাত বর্জন করে থাকে, যেই মেয়ের বিয়ে সে যদি পাঁচ ওয়াক্ত সালাত বর্জন করে থাকে, যেই পরিবারের বিয়ে তারা যদি পাঁচ ওয়াক্ত সালাতের গুরুত্ব না দিয়ে থাকে, তাহলে এই বিয়েটাই তাদের জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। এই বিয়েই তার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, কারণ এই বিয়েটি সম্পূর্ণ তাকে ইসলাম থেকে দূরে রেখেছে, এই বিয়ে সম্পূর্ণভাবে আল্লাহর ফরজ থেকে তাকে বিরত রেখেছে। কিভাবে হতে পারে একজন মুসলিম তার জীবনে বিয়ের অনুষ্ঠানকে কেন্দ্র করে তার ফরজ ইবাদতগুলিকে বাদ দিবে? কোনো মুসলিমের জীবনে এমনটি হতে পারে না। এরপর আসুন, বিয়ের পরে হচ্ছে ওলিমার বিষয়। ওলিমা, যেটাকে আজকে আমরা নাম দিয়েছি বউ ভাত, মুসলিমদের জন্য হওয়া উচিত ওলিমা, তাহলে এটা হবে শরীয়তের ইবাদত। আর যদি বউ ভাত হয়ে থাকে তাহলে এটা হবে হিন্দুর ধর্মের ইবাদত, যদি বউ ভাত হয়ে থাকে তাহলে হিন্দুদের ধর্মের ইবাদত, আর যদি ওলিমা হয়ে থাকে তাহলে হবে এটি ইসলামের ইবাদত। এখন আমরা ইসলামের ইবাদত করব না হিন্দু ধর্মের ইবাদত করব, এটি আপনাকে নির্দিষ্ট করে দিতে হবে। যদি ইসলামের ইবাদত হয়ে থাকে ওলিমা, তাহলে তা কিভাবে হবে? ইসলামের ইবাদত ওলিমা খুব সহজ, কিন্তু আজকে আমাদের সামাজিকতা এই ওলিমাটাকেও খুব জটিল করে দিয়েছে। তা কি, এই ওলিমার জন্য একজন মানুষের সামর্থ্য না থাকলেও তাকে কি করতে হবে, বড় ধরনের একটা কমিউনিটি সেন্টার ভাড়া করতে হবে, সেখানে এই এই সব কিছু বহু রকমের আয়োজন করতে হবে, না হলে মান সম্মান সব শেষ হয়ে যায়। এই সামাজিকতা ঠিক রাখতে গিয়ে ইসলামের সীমা রেখা থেকে এবং নিজের সাধ্যের বাইরে নিজের উপর জুলুম হয়ে যায়, এটি কখনো হওয়া উচিত নয়। ইসলামের ওলিমা এটি হচ্ছে একটি বরকতময় বিষয়, যে ওলিমার দাওয়াত গ্রহণ করাটা ইসলামে ওয়াজিব করে দেওয়া হয়েছে। আপনাকে যদি কেউ ওলিমার দাওয়াত দেয়, তাহলে ইসলাম নির্দেশ দিচ্ছে সেই দাওয়াত গ্রহণ করা আপনার জন্য ওয়াজিব। তাহলে সেই দাওয়াতটির কত গুরুত্ব রয়েছে বলুন? ইসলামের ওলিমা এত জটিলতা দেয়নি, সহজ। আপনার পক্ষে সম্ভব নয় 1000 মানুষকে খাওয়ানো, দরকার নেই 500 মানুষকে খাওয়াবেন, সম্ভব নয় আপনি 100 মানুষকে খাওয়াবেন, সম্ভব নয় আপনার পাশে 2-3টি বাড়ির মানুষকে নিয়ে আপনার বাসায় একটু সুন্দরভাবে খাওয়াবেন। এটি হলো ইসলামের ওলিমার জন্য যথেষ্ট, এটাই ইসলামের ওলিমার জন্য যথেষ্ট। প্রয়োজন নেই সব কিছু নিয়ে আর নারী পুরুষের একটি অবাধ মিলন কেন্দ্র তৈরি করে ফেলবেন, এই হারাম ওলিমার কোনো ইসলামে প্রয়োজন নেই। এটা হলো ওই হিন্দুদের বৌভাতের আয়োজন, যেখানে সম্পূর্ণ হারাম বিষয়গুলি চলে। তাহলে এটি কখনো ইবাদত নয়, বরং এটি হলো ইসলামে হারাম কাজ, জাহান্নামে যাওয়ার একটি কাজ। ইসলামের কাজ হলো ওলিমা, আর এই ওলিমা আপনার সামর্থ্য যতটুকু ততটুকুই আপনি করবেন। এবং সামাজিক অনেক ভাই আছেন, আলহামদুলিল্লাহ তার অর্থনৈতিকভাবে অসুবিধা নেই, সামর্থ্য রয়েছে, কিন্তু তিনি সমস্যায় কি পড়েছেন, সমস্যায় পড়েছেন যে আমি এখানে যদি করতে যাই, মেয়েরা এইভাবে আসবে, ছেলেরা তাদের স্ত্রীদেরকে এইভাবে নিয়ে আসবে, সেটাকে কোনোভাবেই চেক দেওয়া তার পক্ষে সম্ভব হয় না। জবাব, যদি আপনি এমনই সমস্যার সম্মুখীন হন, যে আপনি যতভাবেই ব্যবস্থা নিয়েছেন নারী পুরুষের সুন্দর একটি পরিবেশের আলাদা আলাদা, এরপরেও যদি সেটাকে আপনি ঠিক রাখতে সম্ভব না হয় আপনার পক্ষে, তাহলে এমনই অলিমার আয়োজন করা ইসলাম আপনাকে অনুমতি দেয়নি। কারণ অলিমার কাজ করতে গিয়ে, সওয়াবের কাজ করতে গিয়ে আপনি একটা গুনাহের আসর তৈরি করে ফেলবেন, ইসলাম এমন কাজ করার আপনাকে অনুমতি দেয়নি। তাই আপনার প্রয়োজন নাই, আপনি আপনার বাসায় স্বল্প পরিসরে কিছু পুরুষকে অথবা কিছু নারীকে আলাদা পরিবেশে সুন্দরভাবে আপনি আয়োজন করবেন, এটি ইসলামের অলিমা বরকতের জন্য, যেটি হওয়ার জন্য যথেষ্ট। আসুন এখন আমরা সামাজিকতা রক্ষা করতে গিয়ে কোথাও হয়তো হলরুম পাওয়া যায় না, একটাই পাওয়া গেছে, সেখানে হলো নারী পুরুষ সকলে ওই অমুসলিমদের মতোই চলে, সেইভাবেই এখন আমি এখন সামাজিকতা রক্ষা করতে গিয়ে সেটাকে ঠিক করে নিচ্ছি। কোন মুসলিমের জন্য এটা হালাল নয়, সম্পূর্ণ হারাম। যত টাকাগুলি এখানে সে ব্যয় করবে, সব টাকাগুলি সে হারাম কাজে ব্যয় করেছে। এই ধরনের বিয়ের অনুষ্ঠানে, বউ ভাতের অনুষ্ঠানে, বাউলিমার নাম দিয়ে অনুষ্ঠানে, যেখানে নারী পুরুষের অবাধে চলাফেরার ব্যবস্থা রয়েছে, সুযোগ রয়েছে, বা সেই পরিবেশ, সেখানে আপনি যত লক্ষ টাকা ব্যয় করেছেন, সব টাকাগুলি আপনি হারামের জন্য ব্যয় করেছেন, জাহান্নামে যাওয়ার জন্য আপনি ব্যয় করেছেন। সুতরাং আপনাকে একটু স্মরণ করতে হবে, একটু চিন্তা করতে হবে। একজন অসহায় দরিদ্র মানুষ আসলে তাকে কিছু দেওয়ার মতো আপনার সামর্থ্য থাকে না, পাঁচ টাকা দশ টাকা দেওয়ারও মতো আপনার পকেটে টাকা থাকে না, আর আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করে আপনি জাহান্নামে যাওয়ার জন্য এত বড় আয়োজন করবেন, এটি কোনো মুসলিমের জন্য কখনো হালাল হতে পারে না, কোনো বিবেকবান মুসলিম কাজ করতে পারে না। সামাজিকতার চাপে আপনি পারছেন না, দরকার নেই এই ধরনের হারাম কাজে জড়িয়ে যাওয়া, দরকার নেই আপনার এই হারাম কাজে ব্যয় করা, আপনি বন্ধ করে দিন সেটা। আপনার বাড়িতে স্বল্প পরিসরে সুন্দরভাবে আয়োজন করুন, যেখানে আপনার নিয়ন্ত্রণে থাকবে, আপনি সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবেন। এখন আসুন, এটা হলো যারা দাওয়াতের আয়োজন করবে তাদের। এখন আপনি যারা যাবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাররুত আমিতু আমুল ওয়ালিমা ইউদা আলাল আগনিয়া ওয়া ইউতরাক আল ফুকারা। সবচেয়ে খারাপ দাওয়াতের আয়োজন হলো ওই আয়োজন যেই দাওয়াতে শুধু ধনী মানুষদেরকে আহ্বান জানা হয়, গরিব মানুষদেরকে দাওয়া হয় না। আজকে আমাদের বেশিরভাগ দাওয়াতগুলি এরকমই, ধনী মানুষকে কার্ডের পর কার্ড, ফোনের পর ফোন দিয়ে নেওয়া হয়, আর গরিব মানুষ, কার্ড তো দূরের কথা, ফোনও তো দূরের কথা, একটু খবরটাও তাকে দেওয়া হয় না। যদি এইরকম আপনার অলিমার আয়োজন হয়ে থাকে, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি তার ভাষায় বলছেন, সর্বোত্তম, সর্বনিকৃষ্ট খাদ্য, নিকৃষ্ট দাওয়াতের আয়োজন হলো এটা। অতএব আপনার দাওয়াত যেন এমন না হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও বললেন, যাকে দাওয়াত দেওয়া হবে এই অলিমার, যদি সে এই দাওয়াত বর্জন করে, ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলাহ, তাহলে অলিমার দাওয়াত বর্জন করলে সে যেন আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হয়ে যায়। তাহলে এই দাওয়াত গ্রহণেরও বিষয়টি রয়েছে। এখন কোন গ্রহণের বিষয়, দাওয়াত আপনি দিলেন, এই দাওয়াত রক্ষা করতে পারবে কিনা সে বিষয়টি একটু চিন্তা করতে হবে। আপনাকে দাওয়াত দিয়েছে, আপনার দাওয়াত গ্রহণ করা আপনার জন্য ওয়াজিব, কিন্তু ওয়াজিব কখন? সহিহ হাদিসে এসেছে, সময় সংক্ষিপ্ত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলী রাদিয়াল্লাহু আনহু দাওয়াত দিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু কিছু খাদ্য ব্যবস্থা করলেন, দাওয়াত দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, গেলেন, গিয়ে দেখলেন যে ঘরের ভিতরে একটা পর্দা লটকানো রয়েছে, সেই পর্দায় কিছু চিত্র রয়েছে। দেখেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে ফিরে চলে আসলেন, তার বাড়িতে ঢুকলেনও না। ভালো করে খেয়াল করবেন, এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু দাওয়াত নয়, তার মেয়ের বাড়ির দাওয়াত, মেয়ের বাড়ির দাওয়াত, মেয়ের জামাইয়ের বাড়ির দাওয়াত। সেখানে গিয়ে এই বিষয়টি পেলেন, পাওয়ার কারণে সেখানে তিনি আর প্রবেশও করলেন না। সুতরাং আপনাকে অলিমার দাওয়াত দিলে এই দাওয়াত গ্রহণ করাটা যেমন অপরিহার্য, ওই অলিমার আয়োজনে যদি ইসলাম বিরোধী কোনো কাজ পাওয়া যায়, সেটা গিয়ে যদি আপনি কোনো সংশোধন করতে না পারেন, তাহলে সেই অলিমায় অংশগ্রহণ করাটাও আপনার জন্য হালাল নয়। দাওয়াত গ্রহণ করাটা যেমন ওয়াজিব, পালন করাটা ওয়াজিব, তেমনি ভাবে ওই দাওয়াত, যেই দাওয়াতে ইসলাম বিরোধী বিষয় পাওয়া যাবে, সেটাকে বর্জন করাটাও হলো ওয়াজিব। বিশেষ করে যে দাওয়াতগুলিতে নারী পুরুষের অবাধের বিচরণ, এমন দাওয়াতে কোনো মুসলিমের জন্য অংশগ্রহণ করা হালাল নয়। যদি নিজের মেয়েরও দাওয়াত হয়ে থাকে, তবু তার সেখানে অংশগ্রহণ করা হালাল নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই করলেন। আজকে যে সমস্ত কমিউনিটি সেন্টারে করা হয়, অধিকাংশই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন শুধু তার মেয়ের ঘরে একটা পর্দা ঝুলছে, আর সেই পর্দায় কিছু ছবি রয়েছে, তাই তিনি ফিরে চলে আসলেন, ঢুকলেন না সেই ঘরে। আজকে আমাদের অধিকাংশ কমিউনিটি সেন্টার যেগুলিতে দাওয়াতের আয়োজন করা হয় সেগুলিতে চতুর্দিকে দেখলে দেখবেন কত রকমের সেখানে ছবি, অশ্লীল ছবি বলেন আর যত রকমের ছবি সবকিছুই পাবেন। তাহলে এই ধরনের কমিউনিটি সেন্টারে আপনাকে কেউ দাওয়াত দিলে সেখানে প্রবেশ করা আপনার জন্য ইসলাম হালাল করেনি, অনুমতি দেয়নি। আপনি বলবেন যে আমি অপছন্দ করছি এগুলি, আবার আপনি মজা করে গিয়ে খাচ্ছেন, তাহলে আপনার অপছন্দ কিসের? কেউ বলে যে হ্যাঁ আসলে সামাজিকতা রক্ষা করতে পারিনি, তাই কি করবো এখানে এখন না গিয়ে পারিনি, না আপনি আল্লাহকে সন্তুষ্ট করবেন না আপনার সমাজের মানুষকে সন্তুষ্ট করবেন? স্পষ্ট জানাই দিবেন আপনি যে আপনার এখানে শরীয়তের অনুযায়ী আমার যাওয়ার সুযোগ নেই তাই আমি যেতে পারছি না, স্পষ্ট জানাই দিবেন। কিন্তু আপনি দাওয়াতের লোভ সামলাতে পারছেন না আর বলতেছেন যে আমি না গিয়ে পারলাম না সামাজিকতা রক্ষা করতে, না তা নয়, আপনি হালাল খেলেন না হারাম খেলেন একটু চিন্তা করে দেখবেন। সুতরাং দাওয়াতের যেমন আয়োজন হতে হবে সেই আয়োজকদের যেমন লক্ষণীয় বিষয়, যারা এই দাওয়াতে অংশগ্রহণ করবে সেই আয়োজকরা যদিও ভালো মতো নাও করতে পারে, আপনার জন্য সেখানে উপস্থিত হওয়া কখনো হালাল নয় যদি সেইভাবে সঠিকভাবে তার কিছু না থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবনের সর্বক্ষেত্রে এই দাম্পত্য জীবনের বিষয়গুলিও বিশেষ করে এই সামাজিকতার দিকে লক্ষ্য না করে আল্লাহর বিধিবিধানের দিকে লক্ষ্য করে যেন আমরা সেগুলি সঠিকভাবে পালন করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। এ সংক্রান্ত আরো বহু বিষয় রয়েছে, সবাই স্বল্পতায় সম্ভব নয়, আজকে আমরা এখানে শেষ করছি। এরপরে যদি কখনো সুযোগ হয় স্বামী স্ত্রীর অধিকার কি হতে পারে, দাম্পত্য জীবন শুরু হবে কিভাবে, সেই সম্পর্কে আবার আমরা কখনো সুযোগ হলে আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অভিভাবক হিসাবে এবং নিজেও হিসাবে আমাদের দাম্পত্য জীবনের এই বিয়ে সংক্রান্ত বিষয়গুলি যেন ইসলামের সহজ সুন্দর নিয়ম নীতিতে আমরা পালন করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত মুসল্লিবৃন্দ, দ্বিতীয় খুতবায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে স্মরণ করে দিতে চাচ্ছি, যে বিষয়টি আমাদের জানা। তাহলে এখন আমরা যে মাস শুরু করেছি সে মাসটি হচ্ছে শাবান মাস। শাবান মাসের গুরুত্ব ইসলামেও রয়েছে আমাদের সমাজেও রয়েছে, শাবান মাসের গুরুত্ব ইসলামেও রয়েছে আমাদের সমাজেও রয়েছে। কিন্তু আফসোসের সাথে বলতে হয় শাবান মাসের গুরুত্ব ইসলামে যেভাবে রয়েছে আমাদের সমাজে সেভাবে নাই, বা আমাদের সমাজে যেটা রয়েছে ইসলামে সেটা নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে উম্মুল মুমিনীন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান মাসের পরে বারো মাসের মাঝে বাকি এগারো মাসের মাঝে সবচেয়ে যে মাসে বেশি সিয়াম পালন করতেন সেই মাসটি হচ্ছে শাবান মাস। তাই আমাদের উচিত সাধ্য সামর্থ্য অনুযায়ী এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা, এটাই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। এটা হলো মাসের শুরু থেকে আঠাশ তারিখ পর্যন্ত, চোদ্দ পনেরো মাঝামাঝি অবস্থায়, এই মাঝামাঝি অবস্থায় আপনার কয়েকটি অবস্থা হতে পারে। কোনো ব্যক্তি যদি প্রতি মাসের নিয়মিত তেরো চোদ্দ পনেরো তারিখ সিয়াম পালন করেন তাহলে এই মাসেও তিনি ওই নিয়তে পালন করলে কোনো অসুবিধা নেই। কোনো ব্যক্তি যদি প্রতি মাসে প্রতি সপ্তাহের সোম বৃহস্পতিবার পালন করেন, চোদ্দ পনেরো যদি তার সোম বৃহস্পতিবার হয়ে যায় সেই হিসেবে পালন করে, অসুবিধা নেই। কোনো ব্যক্তি যদি এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করার নিয়তে শুরু থেকে শুরু করেছে এই চোদ্দ পনেরোর মাঝেও করছেন তাহলে কোনো অসুবিধা নেই। চতুর্থ বিষয়, কোনো ব্যক্তি যদি শবে বরাতের নিয়তে চোদ্দ পনেরো সিয়াম পালন করে তাহলে এটি তার জন্য বৈধ নয়, এটি জায়েজ নয়। কারণ শবে বরাতকে কেন্দ্র করে সিয়াম পালনের, রোজা রাখার এবং রাত্রিতে সালাত আদায়ের যত রকমের বর্ণনা রয়েছে সবগুলি হয় জাল অথবা এত জঈফ দুর্বল যা গ্রহণযোগ্য নয়। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবায়ে কেরামদের থেকে শবে বরাত উপলক্ষে সিয়াম পালন করা বা কিয়াম করা এটি কোনো সহিভাবে প্রমাণিত নয়, অতএব এটি অবশ্যই বিদআত। অতএব চোদ্দ পনেরো শবে বরাতের নিয়তে সিয়াম পালন করার কোনো সুযোগ নেই, তা অবশ্যই আমাদের বর্জনীয়। শবে বরাতকে কেন্দ্র করে কোন রকমের বিশেষ ইবাদত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাহাবায়ে কেরাম থেকে প্রমাণিত নয়, তাই সেগুলি অবশ্যই আমাদের বর্জনীয়। শাবান মাসের শেষ, শাবান মাসের শেষে আঠাশ উনত্রিশ তারিখ কোনো ব্যক্তি যদি নিয়মিত কোনো সিয়াম পালন না করে তাহলে শেষেও এই দুই দিন রোজা সিয়াম পালন করা নিষিদ্ধ। আর যিনি প্রতি সম বৃহস্পতি করেন সেই হিসাবে যদি এসে যায় তাহলে অসুবিধা নেই। অতএব সহজ কথায় আমরা বলবো, শাবান মাসে শবে বরাতকে কেন্দ্র করে যে বিশেষ ইবাদত সমাজে পালন হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও সাহাবায়ে কেরাম থেকে তা নয়, প্রমাণিত নয়, তাই অবশ্যই সেগুলি বর্জনীয়। আর এই মাসে রাসূল সাল্লাম বেশি বেশি সিয়াম পালন করেছেন, আপনার সাধ্য অনুযায়ী তা অবশ্যই চেষ্টা করবেন। দ্বিতীয় বিষয় আসুন, ইবাদত তো দিক একটা রয়েছে, আরেকটা দিক হলো আমাদের সমাজে কত কত ভ্রান্ত দিকে সমাজ আজকে চলছে দেখুন। সমাজে কিছু দুষ্ট ছেলেরা রয়েছে, এই শবে বরাতকে কেন্দ্র করে তাদের তো কোনো ইবাদত বন্দেগী, এক শ্রেণী তো ইবাদত বন্দেগী নিয়ে ব্যস্ত, সারা বারো মাস ফরজ সালাতের কোনো গুরুত্ব নেই, আর শবে বরাতের রাত জাগার জন্য অস্থির হয়ে যায়। এমনকি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ রাত হলো লাইলাতুল কদরের রাত, যা রমজান মাসের শেষ দশকে ওই লোকদেরকে দেখবেন যে লাইলাতুল কদরেরও সে কোনো গুরুত্ব দেয় না, কিন্তু শবে বরাতের রাত জাগার জন্য সে অস্থির হয়ে গেছে। এই গেল এক শ্রেণী। আরেক শ্রেণী বখাটে দুষ্ট ছেলেরা, তারা এই শবে বরাতকে কেন্দ্র করে আর এগুলিকে কেন্দ্র করে আতশবাজি শুরু করে দেয়। কঠোরভাবে প্রতিবাদ করা উচিত সকলকে এই বেদাতের বিরুদ্ধে এবং এই কুসংস্কারের বিরুদ্ধে। তাই সকলকে আমরা আহ্বান জানাব, আসুন ওই বেদাতেও আপনার সামনে কাউকে লিপ্ত হতে দিবেন না ইবাদতের মধ্য দিয়েও। আবার এই সমস্ত কুসংস্কার, আতশবাজি, দুষ্টামি এই ছেলেদেরকে যেখানে পাবেন তাকে অবশ্যই শাসন করবেন, এটি প্রশাসন থেকেও নির্দেশ দেওয়া হয়েছে। এই সমস্ত আতশবাজি বন্ধ করার জন্য প্রশাসনও অনুরোধ জানিয়েছে সেই বিষয়ে আপনাদেরকে স্মরণ করে দেওয়ার। তাই এই বিষয়ে কোনো সুযোগ দেওয়ার সুযোগ নেই, অবশ্যই শক্ত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী আমরা যেন রমাদান মুবারককে অতিবাহিত করতে, আমরা এই শাবান মাস সেইভাবে পালন করতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সম্মানিত মুসল্লিবৃন্দ, নাজিরবাজার বড় জামে মসজিদ এর অধীনে সমাজ কল্যাণ একটি বিষয় রয়েছে, বিভাগ রয়েছে, যেখান থেকে প্রতি বছর রমাদান মাসে প্রতিবেশী অসহায়দেরকে রমাদানের খাদ্য, সাহারি ইত্যাদির এবং কিছু পোশাকও দেওয়া হয়, প্রায় 150 মানুষকে দেওয়া, পরিবারকে দেওয়া হয়। এবারও সেই উদ্যোগ রয়েছে, তাই আপনাদের সকলকে বিশেষভাবে আহ্বান জানানো হচ্ছে মসজিদের কেশিয়ার সাহেবের কাছে আপনাদের সহযোগিতা। এই দরিদ্র মানুষদেরকে অনেকে দিতে চান কিন্তু হয়তো চিনেন না, পান না, দিতে পারেন না, কিন্তু এই কর্তৃপক্ষ তারা খোঁজ খবর নিয়ে যারা আসলে উপযুক্ত পাওয়ার তাদেরকে দেওয়ার চেষ্টা করে। তাই আপনারা এই সমাজ কল্যাণ ফান্ডে আপনাদের সহযোগিতা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন, যেন রমজানের আগে প্রস্তুত করে সেগুলি দেওয়া যায়, আল্লাহ সবাইকে সে তৌফিক দান করুন। তৃতীয় বিষয়, মাদ্রাসাতুল হাদিস নাজির বাজার 2014-15 শিক্ষাবর্ষ আমাদের সম্পন্ন হতে যাচ্ছে আগামী তেরোই জুন শনিবার আসর থেকে মাগরিব। এই মসজিদে প্রতি বছরের ন্যায় এবার 52তম শিক্ষা সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, যেখানে সহিহুল বুখারীর দার্স এবং আরো বিজ্ঞ ওলামায়ে কেরামদের আলোচনায় থেকে থাকে। আপনারা সকলেই বিশেষভাবে আমন্ত্রিত, আগামী 13 জুন শনিবার আসর থেকে মাগরিব এই মসজিদে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ, আপনারা সকলে আমন্ত্রিত। মাদ্রাসাতুল হাদিস সেই শিক্ষাবর্ষ শেষ করছে, আবার নতুন শিক্ষাবর্ষ শুরু হবে। আপনাদের সার্বিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকের পরে আপনাদের সার্বিক সহযোগিতায় এই মাদ্রাসা সুষ্ঠু সুন্দরভাবে অগ্রগতির দিকে এগিয়ে চলছে। সুতরাং এই অগ্রগতি যেন আরও সুন্দর হয়, এটাকে যেন আরও বেশিভাবে আমরা সহযোগিতা দিতে পারি, তাই আন্তরিকভাবে সকলের সেই সহযোগিতা আমরা কামনা করছি। বিভিন্নভাবে আপনারা সহযোগিতা দিচ্ছেন, কেউ মাসিক দান, কেউ এককালীন, কেউ রমাদানে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের সেই দান সহযোগিতাগুলিকে কবুল করে নিন, আরও যেন বেশি বেশি সহযোগিতা দিতে পারি, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সামনে রমাদান উপলক্ষে, সামনে নতুন বছরের জন্য সকলে আপনার সেই সহযোগিতার জন্য আরও সজাগ দৃষ্টিতে সকলে নিজেরা এবং অন্যের পক্ষ থেকে সে অংশগ্রহণ করানোর চেষ্টা করবেন, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।